exclusively on FusionBD.com.
মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 এফএম এ। রাত 12টা বেজে 1 মিনিট আর শুরু হয়ে গেল ভৌতিক 90.8। প্রিয় শ্রোতা, রাত দুটো পর্যন্ত আপচে কনক রয়েছে আপনার সাথে এবং পুরো সময়টা জুড়ে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিজ রয়েছে। তিনটি সেগমেন্টে সাজানো চমৎকার এই আয়োজনে, বৃহস্পতিবারের এই হরর আয়োজনে রয়েছে প্রথমেই ভৌতিক সাহিত্য এবং এরপর পরে থাকছে শ্রোতাদের অংশগ্রহণে, শ্রোতাদের লিখে পাঠানো গল্প, যেসব গল্প আমরা সাধারণত রেকর্ড করে আপনাদের জন্য বাজিয়ে থাকি, এবং এরপর পর রয়েছে শ্রোতাদের সরাসরি রেকর্ড করে পাঠানো বিভিন্ন ঘটনা, বিভিন্ন গল্প, যেসব ঘটনা আপনাদের সামনে আমরা উপস্থাপিত করে থাকব। এবং পুরো সময়টা জুড়ে আপনি চাইলে আমাদেরকে এসএমএস করতে পারেন, ফেসবুকে জয়েন করে জানিয়ে দিতে পারেন আপনার কথা বার্তা, করলে এসএমএস করতে চাইলে সেলফোনের মেসেজ অপশনে সবার আগে চলে যাবেন, লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন দেন, আপনার কথাবার্তাগুলো লিখতে সেন্ড করতে হবে 23 এই নাম্বারটায়। আর যদি চান ফেসবুকে জয়েন করতে facebook.com/এশিয়ান রেডিও সেই ঠিকানা চলে যাবে, এবং সেখানে ভৌতিক যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করুন, মন্তব্য জানান এবং শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরা এই মুহূর্তে মিস না করে ফেলে। রয়েছে স্টোরি পাঠানোর জন্য আমাদের একটি ফ্যান পেজ, যে ফ্যান পেজের ঠিকানা হচ্ছে ভৌতিক, শুধুমাত্র ভৌতিক লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এবং স্টোরি যারা লিখে পাঠাতে চান তারা সেই পেজে আমাদের সাথে কানেক্টেড থাকুন, ইনবক্স করুন আপনার ঘটনা facebook.com/ভৌতিক90.8, শুধুমাত্র ভৌতিক লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, যার মানটি হচ্ছে BHOUTIK। ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার ঘটনা রেকর্ড করে পাঠাতে পারেন, সেটার জন্য আপনাকে ঘটনা রেকর্ড করে ফেলতে হবে এবং আমাদেরকে ইমেল করতে হবে, যার অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক90.8@gmail.com। সো শুরুতেই আমরা শুনে আসবো ভৌতিক সাহিত্য, অ্যান্ড হিয়ার উই গো।
চলছে হিরো স্নেক, ফোর স্ট্রোক ইঞ্জিন বলে বেশ সুবিধা মতো লং রুটে ড্রাইভ করা যাচ্ছে। রাত বাড়ার আগেই আশা করছি ধনবাড়ি পৌঁছে যেতে পারবো। মাঝরাতে পৌঁছে নাদিয়া রনিকে চমকে দেবার ইচ্ছা আমার, আরকির ছিপা আড্ডাতে তাদের আমন্ত্রণ আসলেই ছিল আন্তরিক। আরকির ছিপা হচ্ছে আমাদের বুয়েট লাইফের একটা কমন আড্ডা। আর্কিটেকচার বিল্ডিং এর পেছনে গাছে ঢাকা নির্জন জায়গাটা আড্ডা দেওয়ার জন্য ছিল আদর্শ। থিওরি অফ মেশিন আর স্ট্যাবিলিটি ক্যালকুলেশনের জটিল চ্যাপ্টারগুলো সলভ করার ফাঁকে ফাঁকে এসে সবাই জমায়েত হতাম আর্কির ছিপাতে। আড্ডাটা বেশিরভাগ সময়ই জমে উঠত রনি আর নাদিয়ার ডাইনামিক স্ট্যাবিলিটি ক্যালকুলেশনের জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে। বইয়ের পাগল শিবলিও নতুন নতুন কাহিনী বলে কিংবা বানিয়ে জমিয়ে রাখত আড্ডাটা। আড্ডা আর রনি নাদিয়ার জম্পেশ প্রেম দেখতে দেখতেই কেটে গেল পুয়েট লাইফটা। নাদিয়া পড়ত সিভিল ডিপার্টমেন্টে আর রনি আমাদের সাথে মেকানিক্যালি। রেজাল্ট অবশ্য নাদিয়ারই ভালো হল, এতে খুব একটা অবাক হলাম না, কারণ রনিকে দেখতাম পরীক্ষার আগেই হিট ট্রান্সফারের অঙ্ক করতে গিয়ে নাদিয়াকে হার্ট ট্রান্সফারের থিসিস লেখাতো। সবাই অবাক হলাম যখন দেখলাম আমরা বইয়ের থেকে বের হয়ে যখন চাকরির ধান্দায় ঘুরছি, ঠিক তখন নাদিয়া রনি ধাম করে বিয়ে করে হানিমুনের প্ল্যান করছে। পাশ করার পর বছরখানেক কেটে গেল, আবার সবাই একসাথে হলাম আরকিরি চিপায় অনেকদিন পরে। প্রধান আকর্ষণ রনি নাদিয়া, অবশ্য এখন ওরা স্বামী স্ত্রী। খুব দুষ্টামি করলাম আমরা, নাদিয়াকে বললাম
ভাবি চকবার খাওয়ান।
চকবারে পালা শেষ হলে আবার রনিকে বলছি
দুলা ভাই ঠান্ডা খাওয়ান।
হাবিব বলল
কিরে নাদিয়া, রনির সাথে কেমন জমাচ্ছিস?
ওর ভঙ্গিতে বিপজ্জনক কিছু টের পেয়ে নাদিয়া থামিয়ে দিল।
না না, তোদের আর এগোতে দেওয়া যাবে না, তোদের তো আর স্টেশন নাই, কখন কি বলে বসবি?
রনি বলল
আয় না দোস্ত, তোরা একবার ধনবাড়িতে আমাদের সংসার দেখে যাবি, সুন্দর একটা রাজবাড়ি আছে ওখানে, পিকনিক করা যাবে।
শিবলির দিকে তাকিয়ে যোগ করল
তুই তো বেশ থ্রিলার টিলার পড়িস, ঘুরে আয়, বেশ থ্রিল পাবি। আমাদের বাড়ির পাশেই একটা সুন্দর বাড়ি আছে, পুকুরওয়ালা, বিশাল বাড়ি, তোর মাসুদানা সিরিজের রাইটারের এক রিলেটিভের বাসা, গেলে পরিচয় করে দেব।
আরো অনেক কিছুর লোভ দেখালো তারা। আজ টাঙ্গাইলের ঘাটাইলে একটা অফিসিয়াল কাজে এসেছিলাম, কাজ সেরে চলে যাচ্ছিলাম। হঠাৎ মনে হল রনি নাদিয়াকে একটু চমকে দিলে কেমন হয়, মোটর সাইকেলে বেশিক্ষণ লাগবে না ধনবাড়ি যেতে, রাস্তাও মোটামুটি ভালো, একটানে গেলে রাত দশটা এগারোটার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। যাত্রার ক্লান্তি দেহে ভাবলাম গিয়েই গোসল করে ফ্রেশ হয়ে জমি আড্ডা দেব, কিন্তু আমার কপাল বন্ধ। তখন আমি কল্পনাও করতে পারিনি যে কি ভয়ঙ্কর একটা রাত আমার সামনে। আসলে সবই ভাগ্যের লিখন, নলে ঘাটাইল সেনানিবাস পাশ কাটিয়ে কেন আমি ধনবাড়ির রাস্তা ছেড়ে মধুপুর জঙ্গলের রাস্তা ধরব? হঠাৎ করেই আমার বাইক যক্ষা রোগীর মতো কাশতে শুরু করল। ভাবলাম স্পার্ক প্লাগ কিংবা অন্য কোথাও ময়লা জমেছে, এটা সেটা নাড়াচাড়া শুরু করলাম। কিভাবে কি হলো জানি না, হঠাৎই ইঞ্জিন সচল হয়ে গেল, হাঁপ ছেড়ে বাঁচলাম। একটু সামনে এগোতেই একটা দোকান চোখে পড়ল, সিগারেটে ধরিয়ে জিজ্ঞেস করলাম
ধনবাড়ি কত দূর?
উত্তর শুনে ভীষণ হতাশ হলাম, এটা ধনবাড়ির রোড না, ধনবাড়ি ডান দিকে, আমি বামে চলে এসেছি। ভাবলাম বনের ভেতর দিয়ে যে রাস্তা আছে সেটা পার হয়ে আবার ডানের রাস্তা ধরব, আর এখানেই আমি জীবনের চরম বোকামি করলাম। বনের ভেতর দিয়ে মাইল দুয়েক এগিয়েছি, দেখলাম রাস্তা শুরু হয়ে এসেছে, সেই শুরু রাস্তা দিয়ে কতক্ষণ চলেছি ঠিক বলতে পারবো না, তবে মনে হচ্ছিল অনন্তকাল চলছি। আসল দুর্ভোগ শুরু হল যখন বাইকটা কয়েকবার ঝাঁকি খেয়ে স্থির দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, কোনো কাজ হল না। চারিদিকে কোথাও জনমানবের সাড়া নেই, কোনো আলো দেখা যাচ্ছে না। আমি খুব একটা ভীতু নই, তবু কিসের এক অজানো অমঙ্গল আশঙ্কায় বুক কেঁপে উঠল। কিসের এক অদৃশ্য ইঙ্গিতে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। বাইক ছেড়ে নড়তে চাচ্ছি না, কিন্তু অদৃশ্য হাতছানির কাছে যেন আমি অসহায়, না চাইলেও এগিয়ে যাচ্ছি। সামনে একটা টিলা, টিলাটা পাশ কাটিয়ে ওপাশে যেতেই পরম স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। আমি যার প্রত্যাশা করছিলাম ঠিক সেই জিনিসটাই পেয়ে গেলাম। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে আলো আসছে চুয়ে চুয়ে, আলোর দিকে এগিয়ে গেলাম। অজানা আশঙ্কাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সামনে এগিয়ে চোখে পড়ল আলোর উৎস, একটা পুরানো ধাঁচের বাড়ি। দেয়ালের কাজ দেখে বোঝা গেল একসময় এর খুব জৌলুস ছিল। মোটামুটি বেশ বড়ই বাড়িটা, যদিও অস্বাভাবিক তেমন কিছু চোখে পড়ল না, তবে কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব। পরে খেয়াল করলাম বাড়িসহ আশেপাশের সমস্ত অঞ্চলটাতে চাঁদের আলো পড়ছে না, একখণ্ড মেঘ মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। দরজার কড়া নাড়ালাম, শক্ত মজবুত লোহা কাঠের দরজা, ভিতর থেকে কোনো সাড়া পেলাম না। এবার ডাকলাম শব্দ করে,
ভিতরে কেউ আছেন? বলছি ভিতরে কেউ আছেন?
কোনো সাড়া নেই। ভালো করে খেয়াল করলাম দালানটা, শ্যাওলা পড়ে গেছে, আলো আসছিল একটা জানালা দিয়ে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। ভাবছি প্রচণ্ড জোরে আঘাত করব দরজায়, হয়তো ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় হালকা একটা আওয়াজ পেলাম, পা ঘষ্টানোর শব্দ, পরক্ষণেই দরজার খিল খোলার শব্দ। ধীরে ধীরে খুলে গেল দরজা। যাকে সামনে দেখলাম তার জন্যে মোটেই প্রস্তুত ছিলাম না আমি। মোমবাতি হাতে একজন আদিবাসী মহিলা দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দরী, চোখগুলো বড় বড়, মনে হচ্ছে সাজগোজ করে মহিলা কারো জন্য অপেক্ষা করছিল। ঘুমের রেশমাত্র নেই তার চোখে। আমাকে দেখে মৃদু হাসল, আমন্ত্রণের হাসি। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না, ভুল দেখছি না তো? মহিলার বয়স 20-25 মধ্যে, মহিলা না বলে তরুণী বলাই বোধ হয় ঠিক হবে। পরনে তার খুব স্বল্প বসন, দুই প্রস্থ কাপড় দিয়ে ঢেকেছে উপর এবং নিচের অংশ, মাঝখানে নাভি এবং তার চারপাশের বিপজ্জনক কিছু অংশ অনাবৃত। কোনো মতে নিজেকে সম্বরণ করে আমার সমস্যার কথা তাকে বোঝাতে শুরু করলাম। তরুণী আমার কথা বুঝল কিনা বোঝা গেল না, স্মিত হাসল কেবল, ইঙ্গিতে আমাকে ভেতরে ঢুকতে বলল। আমি ঢুকতে সে আমাকে গা ঘেঁষে পাশ কাটাল দরজা বন্ধ করার জন্যে। হালকা একটা গন্ধ পেলাম, কোনো বিদেশি সেন্টের গন্ধ নয়, বন্য মাদকতাপূর্ণ গন্ধ। একটা নরম দুর্লভ স্পর্শে পুলকিত হলাম। ভেতরে ঢোকার ইঙ্গিত করল তরুণী। ছোট টেবিলটার উপর রাখা বাতিটি নিয়ে ভেতরে ঢুকে গেল মেয়েটি। আমি তাকে অনুসরণ করলাম। ভেতরের রুমে তেমন কোনো আসবাবপত্র নেই, কেবল একটা সিঙ্গেল খাট, তার উপর ছোটখাটো এক বৃদ্ধ মহিলা শুয়ে আছেন। আমাকে দেখে কোনো কথা বললেন না, তবে আমাকে দেখে যে খুশি হয়েছেন বোঝা গেল তার চোখে আনন্দের ঝিলিক দেখে। বৃদ্ধার সাথে কি যেন কথা বলল আমার পথ প্রদর্শক মেয়েটি, উপজাতীয় ভাষা, আমি কিছুই বুঝলাম না। বৃদ্ধা আমাকে হাতছানি দিয়ে কাছে ডাকলেন। বিছানার কাছে গিয়ে একটা উৎকট দুর্গন্ধ টের পেলাম। বৃদ্ধা আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন, তারপর ইশারায় মেয়েটির সঙ্গে যেতে বললেন। ও বাবা, মেয়েটি আমাকে খুব আন্তরিকভাবে দোতলার একটা ঘরে নিয়ে এল। বাড়িটি আসলে দোতলা এতক্ষণ বুঝতে পারেনি। মাথার উপরে বাড়ির ছাদ, মেয়েটির দিকে তাকালাম। সে চোখের তারাই ঝিলিক তুলে স্মিত হাসল। তারপর ইশারা এখানে থাকতে বলে বেরিয়ে গেল। যাওয়ার আগে কি আমাকে কোনো ইঙ্গিত করে গেল? ঘুরে ঘুরে দেখলাম ঘরটি, তেমন আসবাবপত্র নেই, একটা সেগুন কাঠের পুরানো দিনের খাট, অনেক ডিজাইন করা খাটটি, দেয়াল বরাবর দুটি চেয়ার, এক কোণে খুব ভারী একটা টেবিল, টেবিলের উপর ধাতব বাতিটা, মেয়েটি এটা বহন করে নিয়ে এসেছে। হঠাৎ মনে পড়ল দোতলায় ওঠার প্যাসেজটা বাতি ছাড়া খুব বিপজ্জনক, মেয়েটি অন্ধকারে নামবে কি করে, একটা দুর্ঘটনা ঘটতে পারে ভেবে বাতিটি নিয়ে মেয়েটিকে সাহায্য করার ইচ্ছে হল। আর তখনই ব্যাপারটা খেয়াল করলাম। কি খেয়াল করলাম জানে? বাতিটি সম্ভবত ব্রোঞ্জের তৈরি। হাতে তুলে নিতে গিয়ে অবাক হই ভীষণ, প্রচণ্ড ভারী বাতিটি। দুহাতে তুলতে চেষ্টা করি, অসম্ভব, এক ইঞ্চিও নড়ানো গেল না। অথচ এটা এতক্ষণ মেয়েটি এক হাতে নিয়ে দিব্যি ঘুরে বেড়িয়েছে। খেয়াল করলাম ভালো করে টেবিলের সাথে এটা আটকানো কিনা, তা তো ভাবলাম মেয়েটাকে ডেকে জিজ্ঞেস করব রহস্যটা কি। দরজা টান দিয়ে দেখি তা উপাস থেকে বন্ধ, ঘরের অন্য পাশে আরেকটি দরজা, সেটিও বন্ধ। ভাবলাম মেয়েটি একা, আমি তার একাকিত্বের সুযোগ দিতে পারি ভেবে হয়তো দরজা আটকে দিয়েছে। যাক, ক্লান্ত হয়ে পড়েছি বেশ, ঘুমানো দরকার। মৃদু আলোতে কাপড় ছাড়লাম। শুতে যাওয়ার আগে ভীষণ ইচ্ছে হল গোসল করার। ঘরের অপর দরজাটা হয়তো গোসলখানা, দেখি চেষ্টা করে খোলা যায় কিনা। আমার কাছে অফিসের একগোছা চাবি আছে, বাসারও কিছু চাবি আছে, সেগুলো দিয়ে চেষ্টা করলাম এবং দরজা খুলে গেল। খুব স্বস্তি পেলাম, কারণ এটা গোসলখানাই। বাতির খোঁজ করলাম, কারণ ধাতব বাতিটি নড়ানো আমার পক্ষে অসম্ভব, নিশ্চয়ই কোনো কৌশল আছে। অনেক খুঁজেও আলোর ব্যবস্থা হল না, অগত্যা অন্ধকারে গোসলের জন্য তৈরি হলাম। প্যান্ট খুলে টাবে নামলাম, সঙ্গে সঙ্গে আমার দম আটকে এল। হায় আল্লাহ, এ কি, টাপটার চারদিক আর তলাটা কেমন পিছিল। সঙ্গে সঙ্গে মনে হল হে রক্ত, হয়তো মানুষের। লাফিয়ে উঠে এলাম। মুহূর্তের জন্য হয়তো জ্ঞান হারিয়ে ফেললাম। হুশলে খেয়াল করলাম আমার সারা শরীর রক্তে লাল হয়ে আছে। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, যে করি হোক আলোটা আনতে হবে। শোবার ঘরে এসে বাতিটা সরানোর কায়দা খুঁজতে লাগলাম। কিছুতেই আটকানো নেই বাতিটা। মোটামুটি একটা পানি খাওয়ার জগের মতো বড় বাতিটা। অনেক চেষ্টা করে বাতির ওজনকে পরাস্ত করলাম। টেনে টুনে নিয়ে এলাম গোসলখানায়। যা ভেবেছিলাম তাই, রক্ত আর রক্ত, মানুষেরই রক্ত। কারণ এক কোণে পড়ে আছে তারই নমুনা, দুটি লাশ। দুজনে সম্ভবত উপজাতীয়, কিছুটা বিকৃত লাশ দুটি। রক্ত বের করার জন্য বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি করা হয়েছে। আমার চিন্তা শক্তি গুলিয়ে গেছে। বিমর হয়ে বসে রইলাম কিছুক্ষণ। কিছুটা ধাতস্থ হলে প্রথমেই তোয়ালে দিয়ে মুছে নিলাম রক্ত। শোবার ঘরে আসতেই মনে হল এতক্ষণ যা দেখেছি সব স্বপ্ন। কিন্তু তোয়ালেতে রক্তের ছোপ, তাকে অস্বীকার করি কি করে? তার মানে এ জল জ্যান্ত সত্য, অত্যন্ত ভয়ঙ্কর সত্য। কতক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের মনকে সংযত করার চেষ্টা করলাম। তারপর আস্তে ধীরে কাপড় পরে নিলাম। আশেপাশে আছে মূর্তিমান আতঙ্ক, কোনো মতে আর বসে থাকা যায় না। লাশের যে অবস্থা তাতে স্পষ্ট যে শরীরের সমস্ত রক্ত নিংড়ে নেওয়া হয়েছে। এতক্ষণ স্পষ্ট হল বাড়ির বাসিন্দাদের আচরণ। মাঝরাতে একা এক রমণী কি করে একজন অচেনা সমর্থ পুরুষকে আমন্ত্রণ জানিয়ে ঘরে তোলে? বৃদ্ধার চোখ আমাকে দেখে কেন খুশির ঝিলিক খেলেছিল? হয়তো বৃদ্ধার কিংবা মেয়েটির জন্য রক্ত কোনো অপরিহার্য আহার্য, হয়তো আমি তাদের পরবর্তী শিকার। শিউরে উঠলাম, দৌড়ে গেলাম জানালার কাছে। এতক্ষণ এটার দিকে নজরই পড়েনি আমার। কিন্তু হতাশ হলাম, শক্ত পাল্লায় পেরেক ঠোকা। খোলা যাবে হয়তো, কিন্তু প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। দরজার কাছে দৌড়ে গেলাম। বাইরে থেকে বন্ধ, অর্থাৎ আমি বন্দী। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে আছি। এমন সময় পায়ের আওয়াজ। আওয়াজটা ক্রমশই এগিয়ে আসছে। শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি, কপালের শিরা লাফাচ্ছে। খট করে দরজাটা খুলে গেল। সামলে নিলাম নিজেকে। দরজায় মেয়েটি দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। বুকের কাপড়ের গিট খুলতে ব্যস্ত হল। আমি সাহস করে বলে উঠলাম,
প্রচন্ড ঘুম পাচ্ছে আমার, এক ঘন্টা ঘুমোতে পারি কি?
জোর করে হাসি ফোটালাম মুখে। সে আমার কথা কি বুঝল জানি না, স্মিত একটু হাসল, তারপর উল্টো ঘুরে চলে গেল। যাওয়ার আগে দরজাটা বন্ধ করতে ভুলল না। মেয়েটা চলে যাওয়ার পরই নিজেকে ধিক্কার দিলাম।
কেন যে ওকে কাবু করে পালালাম না, আসলে তাকে দেখে আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। তাছাড়া বাতিটা যে এক হাতে নিয়ে এসেছে তার নিশ্চয় শক্তি প্রচুর, হয়তো পারতাম না। সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ ক্রমেই পিছিয়ে গেল। পালানোর উপায় খুঁজতে লাগলাম। চারপাশটা ভালো করে দেখা দরকার। বাতিটা রয়েছে গোসলখানার দরজার কাছে। আবার অনেক কষ্টে সেটা বয়ে আনলাম। চারপাশটা ভালো করে দেখার জন্যে ভারী বাতিটা খাটের উপর রাখলাম। খাটটাকে কিছুটা দেবে গেল বাতিটার ভারী। ঘটনার আকস্মিকতায় ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইলাম। খেয়াল করিনি এতক্ষণ খাটের উপরের ছাদটা থেকে অত্যন্ত তীক্ষ্ণ সূচালো তিনটি ধাতব রডের মতো ঝুলেছিল। বাতিটার ভারে সম্ভবত খাটের সাথে পাতা কোনো ফাঁদের মুখ খুলে গিয়েছিল। ধাতব বস্তু তিনটি প্রবল বেগে নেমে এলো। সেই সাথে পাশের দেয়াল থেকেও দুটি ধাতব শলাকা তীর বেগে বেরিয়ে এলো। বুঝলাম খাটের মধ্যে বসলে কিংবা শুলে একটা না একটা শলাকা আমার গায়ে লাগতই, নিশ্চয় বিষ মাখানো। নিতান্ত কপাল ঘুরেই বেঁচে গেলাম। ঘরের মাঝখানে দাঁড়িয়ে হতাশ ভাবে এদিক সেদিক তাকাচ্ছি, এমন সময় সিঁড়িতে পায়ের আওয়াজ। দ্রুত এগিয়ে আসছি দরজার দিকে। হয়তো এটা আমার উত্তেজিত স্নায়ুর জন্য শুনছি, কিন্তু পরক্ষণে দরজা খোলার শব্দ। তাড়াতাড়ি এগিয়ে এক লাথিতে বাতিটা খাট থেকে ফেলে দিলাম। ভয় পেলে চলবে না, সাহস করে বাথরুমে ঢুকে পড়লাম। দরজার সামান্য ফাঁক করে দেখতে লাগলাম কি ঘটে। বাতিটা পড়ে গেলেও নেভেনি, চাদরে ঝুলে থাকা প্রান্তে আগুন ধরে গেছে। প্রথমে ঢুকল মেয়েটা, কালো একটা কাপড়ে সমস্ত শরীর ঢাকা। মেয়েটার পিছনে বৃদ্ধা, তারও পোশাক একই রকম কালো। দ্রুত তারা এগিয়ে গেল বিছানার কাছে। মেয়েটার হাতে একটা বিশাল রান্দা। খাটের উপর আমার দেহটা না পেয়ে দুজনেই আমাকে এদিক সেদিক খোঁজা শুরু করল। বৃদ্ধার হাতের মোমবাতির আলোতে দেখলাম মেয়েটিকে এখন আর কমনীয় সুন্দরী লাগছে না, বরং ভয়ঙ্কর হিংস্র লাগছে। আমি মরিয়া হয়ে এদিক সেদিক পালানোর উপায় খুঁজতে লাগলাম। কমোডের উপর সিস্টার্নের পাশ দিয়ে একটা স্কাইলাইট দিয়ে তারার আলো দেখা যাচ্ছে। সময় অত্যন্ত অল্প। ঝট করে কমোডের উপর উঠে সিস্টার্নটা ধরে তার উপরে উঠে পড়লাম। আর ঠিক তখনই বাথরুমের দরজা খুলে গেল। আমার ঠিক নিচে এসে মেয়েটি রামদা উঁচিয়ে বিভৎস চিৎকার করছে। তার কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মেয়েটা বাংলায় বলে উঠল,
নেমে আয় রক্তের মানুষ, রক্ত দিয়ে যা।
ভয়ে আমার শরীরের রোম খাড়া হয়ে গেল। কনুইয়ের গুঁতোতে স্কাইলাইটের কাছের জানালা ভেঙে ঝাঁপিয়ে পড়লাম। যা থাকে কপালে, সাই করে বাতাস কেটে পড়লাম নরম কিসের উপর। এটা একতলার ছাদ, হাতঙ্কের উপর আতঙ্ক। ছাদের উপর বিছিয়ে আছে একরাশ গলিত মৃতদেহ। তারই একটার উপর পড়েছি আমি। লাশগুলোর কোনোটা পুরনো, কোনোটা সদ্য মৃত। সম্ভবত সবাই ছিল আমারই মতো এক রাতের অতিথি। ছাদের চারপাশে রেলিংটা বেশ উঁচু। চেষ্টা করতে লাগলাম সেটা টপকাবার। এর মধ্যে দেখি স্কাইলাইট দিয়ে মেয়েটি বেরিয়ে আসছে। ছাদে মেয়েটির পা যখন স্পর্শ করল, ঠিক তখনই আমি রেলিংয়ের উপর শরীরটা তুলে নিতে পারলাম। মেয়েটি প্রচণ্ড উল্লাসে রামদা দোলাতে দোলাতে আমার দিকে দৌড়ে এলো। ভয়ঙ্কর একটা আঘাত অনুভব করলাম হাতে।
Yeah!
পরক্ষণে অনুভব করলাম নিচে পড়ে যাচ্ছি আমি। পড়ে উঠে দাঁড়ালাম কোনো মতে, অন্ধকারে কোন দিকে দৌড়াচ্ছি বুঝতে পারলাম না। কতক্ষণ দৌড়েছি জানি না, তবে জানি জ্ঞান হারানোর আগ পর্যন্ত থামিনি। সিএমএইচে জ্ঞান ফিরলে রনি আর নাদিয়া জানতে চাইল সমস্ত ঘটনা। নাদিয়া আরো সুন্দর হয়েছে, অবশ্য সে আগে থেকেই সুন্দর। একবার বুয়েটে লেভেল পূর্তিতে রানী নির্বাচিত হয়েছিল সে। আমি ওদের বললাম না ভয়ঙ্কর সে কথা, বললে এটাকে ওদের কাছে আর কির চিপা এর চাপা মনে হবে। অবশ্য পরদিন পেপারে একটা খবর পাওয়া গেল, মধুপুর জঙ্গলে অগ্নিকাণ্ড, অনেক গাছ সেই সাথে একটা পুরানো বাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অনুমান করা হচ্ছে 20-25 জন মানুষ ভস্মীভূত হয়েছে, মৃতদেহ পুড়ে কয়লা হয়ে গেছে, কেবল কিছু ধাতব তৈজসপত্র ছাড়া কিছুই শনাক্ত করার উপায় নেই। আশ্চর্য রকম ভারী কিছু জিনিস আবিষ্কৃত হয়েছে, একটি ব্রোঞ্জের বাতি পাওয়া গেছে যার ওজন প্রায় 50 কেজি।
আমাদের দ্বিতীয় সেগমেন্ট শুরু করবো, যে সেগমেন্টে থাকছে আপনাদের জন্য বেশ কিছু গল্প, বেশ কিছু ঘটনা, যেসব ঘটনা ফেসবুক এর ইনবক্স বন্ধুরা আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমাদের পত্রিকার ফ্যান পেজে। এবং এরপর পরই আমরা চলে যাব আমাদের তৃতীয় সেগমেন্টে, যে সেগমেন্টে আমরা বেশ কিছু ঘটনা পেয়েছি, যে ঘটনাগুলো রেকর্ড করে আমাদেরকে পাঠানো হয়েছে। এদিকটা SMS যদি আপনি করতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনে চলে যাবেন, লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখবেন আপনার নাম স্পেস আপনার লোকেশন, তারপর আপনার কথাবার্তা লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বার চাই। আর যদি চান ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে আপনার মন্তব্য জানাতে তাহলে facebook.com/asianradio সেই ঠিকানায় চলে যেতে হবে। সেখানে যে পোস্টটি দেওয়া রয়েছে ফোর্টিকের পোস্ট, সেই পোস্টে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার রয়েছে। আমাদের সাথে ফাহিম উত্তরা থেকে, ভাই আমি এবং আমার ওয়াইফ শুনি একসাথে শুনছি, সুমি একসাথে শুনছি, উই লাভ ভৌতিক 90.8। হিমেল বরিশাল থেকে, কোন ভাই আপনার অন্য সুমন রয়েছেন আমাদের সাথে, তুলসীপাড়া থেকে, ভাই আমি আর আমার ভাই তোমাদের গল্প শুনি এবং ভালো লাগছে। মিরপুর থেকে তুষার, তিনি আমাদেরকে বলছেন যে রিপিট কিসের নিয়ে এসে আমরা নতুন ভৌতিক সাহিত্য এখন পর্যন্ত করতে পারিনি, তার সবাই এই ভৌতিক সাহিত্যটা আমরা রিপোর্ট করেছি। আব্দুর রহমান উত্তরা থেকে, ভাই গল্পটা দারুণ ছিল। এই অনেকেই রয়েছেন যারা ভৌতিকের নিয়মিত শ্রোতা না, তারা শুনবে দ্যাটস ওয়াই, বাট এটা রিপিট থাকলে অন্যান্য গল্পগুলো কিন্তু সবগুলোই নতুন থাকছে। সো হোপফুলি আপনারা আমাদের সাথে থাকছেন। ডিকান্স রয়েছেন মুগ্ধা থেকে, রয়েছেন আমাদের সাথে মাহদিয়া, মাহি শুনছেন মিরপুর থেকে, খুব ভয় পাচ্ছি ভাইয়া, তাও শুনছি আর শুনবেন এমনটাই বলছেন। সুমন মিরপুর থেকে, তুষার রয়েছেন আমাদের সাথে এবং এমনি করে অনেকেই জয়েন করছেন। আব্দুর রহমান জয়েন করে ফেলেছেন। রাফা নারায়ণগঞ্জ থেকে তিনি হাই জানিয়েছেন, বলেছেন আমাদেরকে। ওয়াসিকা ঢাকা থেকে, ভয়
লাগছে এমনটা আপনি জানিয়েছেন ফেসবুকে। অনেকেই তাদের মন্তব্য জানিয়েছেন, ভয়ের কথা জানিয়েছেন, জানিয়েছেন তাদের এই মুহূর্তের অনুভূতিগুলো। যেমনটা করে আমাদের সাথী রয়েছেন মোহাম্মদ নাইমুল ইসলাম, তিনি বলছেন যে মালিবাগ চৌধুরীপাড়া ঢাকা থেকে শুনছি। মোহাম্মদ নাইমুল ইসলাম আহমেদ কাউসার তিনি বলছেন যে নাও রেডি অ্যান্ড হোপফুলি আপনি আমাদের সাথে এখন পর্যন্ত রয়েছেন। মাসুম খান বলছেন শুনছি প্রতি সপ্তাহের মতো। আর জি ইমন তিনি আমাদেরকে বলছেন ভাই আমি আপনার সাথে আজ সব সত্য ঘটনার ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। ইউর মোস্ট ওয়েলকাম, ওয়ার্মলি ওয়েলকাম। সাদি সাহেদ কালীগঞ্জ ভাতা দাঙ্গা চিনাইদাহ থেকে বলছেন কনক ভাই আমার বন্ধু ইছাখালীর সাগর ও উজ্জ্বল আপনার সাথে রয়েছে, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভৌতিকে, ভৌতিকের নতুন এপিসোডে। রব্বি মোল্লা বলছেন ভাই কেমন আছো? ফাইন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রয়েছেন আমাদের সাথে মোহসিন মুহিব জে আর, আমি আজ ফার্স্ট কমেন্ট করলাম আমি আজকে পড়ে দিলাম। রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে আইমন মাহমুদ, তিনি বলছেন যে অনলাইনে শোনার উপায় হচ্ছে www.facebook.asianvideo908.com। মাসুম খান রয়েছেন আমাদের সাথে, রয়েছেন রফি বলছেন যে হ্যালো ভাই আমি আছি অ্যান্ড নাও শুনছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। রয়েছেন তানভীর খান হাবিব, কোনো ভাই আমি আছি মানিকগঞ্জ থেকে শুনছেন আপনি আমাদেরকে, অন্নপূর্ণা তিনি এমনটাই জানিয়েছেন। ইয়েস উই হ্যাড রিপিটেড দিস স্টোরি বাট আমরা ভাবছি অন্য কিছু। মিনিট আমার সাথে পুরোটা সময় জুড়ে যারা রয়েছেন, সব সময় যারা থাকেন তাদের মধ্যে ফেসবুকে শাকিল রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে, তার মন্তব্য জানাচ্ছেন। এস কে শিশির খান বলছে আপনার শো কখনো মিস করি না ভাই, থ্যাংক ইউ সো মাচ শিশির খান। শুভ রয়েছেন, এমডি ইলিয়াস জনি বলছেন ভাই আমি চিটাগাং থেকে অনলাইন অ্যাপ দিয়ে শুনছি এবং ভালো লাগছে আপনার সাথে রয়েছে, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে সুলেইমান আহমেদ, তার ভাই একটা ঘটনা। আশরাফুল ইসলাম রিফাত বলছেন ভাই আমার কাছে কিছু অদ্ভুত স্টোরি আছে কিভাবে শেয়ার করবো ভাই প্লিজ একটু বলবেন। সেই ঘটনাগুলো আপনি যেখানে কমেন্ট করেছেন সেই পেজ রয়েছে একটি ভৌতিকের পেজ, সেই পেজে আমাদেরকে ইনবক্স করে পাঠিয়ে দেবেন। হোপফুলি সেই ঘটনাগুলো ভালোভাবে নতুন হবে। সুজন খান বলছেন লাভ ইউ ভৌতিক, রয়েছেন আমাদের সাথে অলিল হোসেন রাজ, অলিল যাত্রা ভৌতিক ইজ দ্য বেস্ট, রয়েছেন আমাদের সাথে এস কে শিশির খান ভয় লাগছে ভাইয়া, রয়েছেন এমডি অলিল, রয়েছেন আমাদের সাথে পিয়াল, রয়েছেন আমাদের সাথে আর রিফাত, রয়েছেন আমাদের সাথে আর অনেকগুলো বন্ধু যারা ফেসবুকে কমেন্ট করছেন এবং ফেসবুকের বাইরে কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে এস এম এস মাধ্যমেও অনেকেই জয়েন করছেন, মন্তব্য জানাচ্ছেন। আপনি মন্তব্য জানাতে চাইলে এ আর লিখে স্পেস দিয়ে লিখবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, তারপর আপনার কথা বলতে লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। আরেকটি বার বলছি, সবার আগে লিখতে হবে এ আর স্পেস দিয়ে লিখতে হবে আপনার নেম, স্পেস আপনার লোকেশন, তারপর আপনার কথা বলতে লিখে সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার উইচ ইস 2323। মন্তব্য এই মুহূর্তে জানাতে পারেন, কেমন লাগছে আপনার কাছে আজকের গল্পগুলো, সেই কথাবার্তাগুলো লিখে জানিয়ে দিতে পারেন, আমরা চেষ্টা করব সেটি পড়বো। যেন তাবাসুম ভয় লাগছে এমনটা আপনি বলছেন। অসিকা ঢাকা থেকে বলছেন ভৌতিক এফএম এর প্রত্যেকটা গল্পই শুনতে ভালো লাগে। হিমেল বলছেন আমাদের সাথে হস্তি সন্ধ্যা থেকে আরো ভয় পেতে চাই, এটা ইটস এ ভেরি গুড ডিমান্ড আই থিঙ্ক। রিয়াদ বিপি বলছেন আসি সেন্ট্রাল রোড থেকে ভাইয়া, 14 অক্টোবর আমার বার্থডে অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ। তাসিন রয়েছেন আমাদের সাথে কোম্পানিগঞ্জ থেকে, রয়েছেন আমাদের সাথে আব্দুর রহমান, রয়েছেন আমাদের সাথে অনেকগুলো বন্ধু যেসব বন্ধুরা আমাদের সাথে টেক্সট করছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জিয়া রহমান ফ্রম বাজিতপুর, থাকবো স্টোরি পাঠানোর জন্য যারা জানতে চাচ্ছেন তাদের সবাইকে বলছি ভৌতিকের ফ্যান পেজ স্টোরি পাঠান, যদি সার্চ দেন তাহলে আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন, সেখানটায় আপনি আপনার ঘটনা লিখে দেন সেটি ইনবক্স করে পাঠাতে পারেন। রেকর্ড করে পাঠাবার জন্য যে ভৌতিক 90.8@gmail.com। শাহাদাত নারায়ণগঞ্জ থেকে শুনছি খুব ভালো ভয় লাগছে তিনি জানিয়েছেন ফেসবুক মাধ্যমে, অনেকগুলো বন্ধু জয়েন করে ফেলেছেন এই মুহূর্তে। রূপালি রয়েছেন আমাদের সাথে, সুজন রয়েছেন আমাদের সাথে, শাহিদ রয়েছেন, রাব্বি মোল্লা রয়েছেন, আরো অনেকগুলো বন্ধু জয়েন করে ফেলছেন। অ্যান্ড রিসেন্টলি যে গেমটা পুরো পুরো পৃথিবীতে ভাইরাল হয়েছে, তারা আস্তে আস্তে আমাদের বাংলাদেশে সেটা ভাইরাল রূপে রূপান্তর। টাস্ক দিয়ে থাকে যে গেমটা, সেসব গেমে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব টাস্ক, সব সব চ্যালেঞ্জ, প্রত্যেকটা চ্যালেঞ্জ মানবতার জন্য প্রচুর পরিমাণে হুমকি স্বরূপ বলা যেতে পারে, প্রত্যেকের জন্য বলা যেতে পারে। যারা এই ব্যাপারে এস এম এস করছেন তাদেরকে বলবো, প্লিজ স্টপ দিস ননসেন্স, এটা ইটস নট এ গেম, এটা মূলত মানব জীবনের সাথে গেম খেলা, এবং আমি মনে করব যে এটা একেবারেই করা উচিত নয়। সো নবীন আমাদেরকে এই মুহূর্তে টেক্সট করছেন ক্যামেরাঙ্গের চর থেকে, ভাই আমি আপনাদের নিউ ফ্রেন্ড সামিউল্লাহ ফ্রম ধানমন্ডি 32, নিউ ফ্রেন্ড এমনটা জানিয়েছেন। রাহাত বলছেন আমাদেরকে হাসনাবাদ থেকে, ভৌতিক সাহিত্যটা অনেক বেশি ভয়ঙ্কর, সবসময় হোপফুলি সাথে থাকবেন, রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। রিফাত তিনি আমাদেরকে টেক্সট করেছেন সুলতান ঢাকা থেকে, আমার খুবই ভালো লেগেছে লাভ হরর স্টোরি। সোহাগ খান তোরা দক্ষিণ খান থেকে বলছে, ভাইয়া খুবই ভয় ভয় লেগেছে, ওয়েলকে খুব ভয় লেগেছে বলছে। অনেকেই রয়েছেন যারা বলছেন যে নো ভয় লাগেনি। সো সবাইকে নিয়ে এই মুহূর্তে কথা বলবো, সবাইকে নিয়েই আমরা অনেক পুরোটা সময় জুড়ে এই মুহূর্তে থাকবো। আর রাইট নাও চলে যাচ্ছি নেক্সট আর একটা স্টোরিতে। আপনারা এস এম এস করতে চাইলে আপনার মেসেজ অপশনে চলে যাবেন, দেখে ফেলবেন এ আর স্পেস আপনার নেম, স্পেস আপনার লোকেশন, অ্যান্ড দেন আপনার কথাবার্তা লিখে সেন্ড করবেন 23 23। এই নাম্বারটা একটা রেকর্ড শুনতে চাই যে রেকর্ডটা আমাদেরকে একজন পাঠিয়েছেন। সো এই রেকর্ডটা শুনে দেন আমরা এগেইন ব্যাক করব স্টোরিতে। সো হোপফুলি ইউ গাইজ উইল স্টে উইথ আস।
ভৌতিক 90.8
রায়হান জিকু, আমাদের দেশের বাড়ি বাগেরহাটে, আমাদের গ্রাম চুরুলিয়া চরগ্রাম। আজ আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার জীবনের একটি বাস্তব ঘটনা। আমাদের গ্রামের থেকে শহরে যেতে হলে একটি নদী পার হতে, নদীটির নাম হচ্ছে দড়াটানা। সেখানে এখন একটা ব্রিজ তৈরি হয়েছে, কিন্তু আজ থেকে 10 বা 12 বছর আগে সেখানে কোনো ব্রিজ ছিল না। তখন সকলেই আমাদের গ্রাম থেকে সেখানে যেতে হলে নৌকার মাধ্যমে নদী পার হতে হতো। এখন আমি যে ঘটনাটা শেয়ার করবো সেই একটি শ্মশানকে কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে। আমাদের গ্রাম থেকে শহরে যাওয়ার পথ নদী পার হলেই সদর হাসপাতাল থেকে একটু দূরে একটি শ্মশান রয়েছে, এবং তার থেকে একটু দূরে একটি লাশ কাটা ঘর ছিল, যেটি এখন সদর হাসপাতালে মর্গে ট্রান্সফার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। ঘটনাটি আজ থেকে 10 বছর আগে, ক্লাস টেনের ছাত্র, দশম শ্রেণীতে পড়ি। তো টেস্টের পরে আমি ঢাকাতে পড়াশোনা করতাম, টেস্টের পরে আমার আমরা দেশে গেলাম ছুটিতে। আমি দেশে গিয়ে ঘোরাফেরা করছি, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি। তো মাঝে মাঝে অনেকদিন পরে যাওয়ার কারণে মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরার পরে অনেক রাত হয়ে যেত। এমনই একদিন রাত হয়ে যাওয়ার পরে আমরা বন্ধুরা মিলে শ্মশানঘাটের ওদিকে ঘোরাফেরা করছি। তখন শ্মশানের যে দারোয়ান, উনি এসে আমাদেরকে বলছেন যে এখানে বেশি ঘোরাফেরা করেন না, এখানে অনেক সময় অনেক ঘটনা ঘটে। তো আমরা তার কথা শুনে হাসাহাসি করছি, কারণ হচ্ছে এই সময় এই ধরনের কাহিনী বললে বা কেউ কোনো কিছু শেয়ার করলে সেগুলো আমাদের কাছে অবাস্তবই মনে হবে। শ্মশানের মধ্যে ওরা আবার একটা মূর্তি বানিয়েছিল, যেটা আপনার একটা কালী মূর্তি, লাল রঙের জিহ্বা, হাতে ত্রিশূল, কালো মূর্তি, খুবই ভয়ঙ্কর। মনের মধ্যে একটু শিহরণ জাগেছিল, কিন্তু ভয় পাওয়ার মতো কিছু হয়নি। তো দারোয়ান আমাদেরকে বললে আপনারা এখান থেকে চলে যান, আপনারা এখানে বেশিক্ষণ ঘোরাফেরা করেন না। তো আমরা বললাম কেন, এখানে কি কোনো ঘটনা ঘটেছে নাকি ইদানিং এর মধ্যে? তো বললো হ্যাঁ, 2-3 দিন আগে একটা ঘটনা ঘটেছে। আমরা বললাম কি ঘটনা? বললো এই যে নদীর পাড় থেকে নৌকা করে একজন লোক তার নতুন বিবাহিত স্ত্রীকে নিয়ে তাদের বাড়িতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে, যেহেতু নৌকাটা পাশে ছিল ঘাটের পাশে, তার বিবাহিত স্ত্রী হঠাৎ করে লাফ দিয়ে ঘাটের ওখান থেকে উঠে শ্মশানের মধ্যে ঢুকে যে কালী মূর্তিটা আছে ওখানে গিয়ে প্রচন্ড আকারে চিৎকার করছিল এবং বলছে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, এবং লণ্ডভণ্ড অবস্থা। তো এরকম দেখার পরে পাশে একজন মুরব্বী ছিলেন, উনি গিয়ে দৌড়ে গিয়ে ওই বউয়ের কানের মধ্যে দোয়া দরুদ পড়ার পরে মেয়েটি অজ্ঞান হয়ে গেল এবং পরবর্তীতে তাকে বাসায় নিয়ে গেল, তার বাড়িতে নিয়ে গেল তার স্বামী। তো এই ঘটনা বলার পরে আমাদের কাছে তেমন কিছু মনে হয়নি, যেহেতু আমরা চার পাঁচজন ছিলাম, আমার কাছে মনে হলো যে লোকটা হয়তো বা শুধু শুধু আমাদেরকে ভয় দেখাচ্ছে। এরকম করার পরে প্রতিদিনই আমার কেমন যেন একটা অভ্যাস হলো যে ওখানে গিয়ে ওই আবার মধ্যে একটু ভৌতিক আবার মধ্যে থেকে একটু শিহরিত হওয়ার ইচ্ছা করত। তো একদিন এরকম করতে করতে একদিন একা একাই চলে গেলাম ওখানে, দেখলাম দারোয়ান দাঁড়িয়ে আছে। তা বললো, আপনি আবার আজকে এসেছেন? আমি বললাম যে হ্যাঁ এসেছি, কারণ হচ্ছে আমার এখানে আসতে ঘোরাফেরা করতে ভালোই লাগে। তো বললো, এখান থেকে আপনি দ্রুত চলে যান। তাই বললো, হ্যাঁ আপনার কাছে আমি শুনেছি অনেক ভৌতিক অভিজ্ঞতা এখানে মানুষের হয়েছে, দেখি তেমন কোনো অভিজ্ঞতা আমার হয় নাকি। তো বলছে যে না, এখানে এখন ঘোরাফেরা করা যাবে না, আপনি যান, চলে যান ভাই। তা আমি ওনার কথা তেমন গায়ে লাগালাম না, আমি কথা অন্যদিকে ঘুরালাম। তো বললাম, এখানে যে আসলে আর কিছু আসেনি? বলো যে হ্যাঁ, এখান থেকে দূরে গিয়ে ভিতরে গিয়ে আপনি একটা জমিদার টাইপ বাড়ি দেখতে পাবেন, সেই জমিদার টাইপ বাড়ি যদি আপনি দেখেন। আমি বললাম, জমিদারের বাড়ি না, জমিদার টাইপ বাড়ি, কারণ কি? উনি বললেন যে কারণ এটা জমিদারের বাড়ি না, এটা আসলে একজন লন্ডনে থাকা একজন মালিক, উনি এই বাড়িটা বানিয়েছেন এবং এই বাড়িটা এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ওখানে কেউ থাকে না। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে। তো এরকম কথা বলে আমি ঠিক আছে, পরে আপনার সঙ্গে আবার কথা হবে, এই কথা বলে উনি চলে গেলেন। তো আমি ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, ভিতরে কি আছে দেখি। তো আমি শ্মশানের ভিতর থেকে হেঁটে, রাস্তার মধ্যে মাটির রাস্তা, হেঁটে হেঁটে ওই বাড়িটার দিকে চলে গেলাম। বাড়িটার দিকে যাওয়ার পরে দেখলাম বাড়িটার গেটটা অনেক সুন্দর, অনেক পুরনো কিন্তু দেখতে অনেক সুন্দর। আগের কালে যেমন জমিদার বাড়ি ছিল দেখতে ঠিক তেমনই, কিন্তু মাথার মধ্যে এটা ছিল যে এটা আসলে পরিত্যক্ত, এখানে ঢোকার বা এখান থেকে এখানে ঘোরাফেরা করাটা ঠিক হবে কিনা। কিন্তু তারপরও মনের মধ্যে সাহস ছিল, আর যেহেতু আমার একটু ভৌতিক অভিজ্ঞতা বা একটু ভূতের গল্প টল্প সবসময় ভালো লাগতো, কিন্তু বিশ্বাস করতাম না, দেখতে চেয়েছিলাম যে আসলে কিছু হয় কিনা। এই বিশ্বাস বা এই আমার মধ্যে যে কিউরিয়াসিটি, এটাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা তখন আমি বুঝতে পারিনি। গেটের মধ্যে থেকে গেটটা আমি গেটটা ঠেলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম অনেক জঙ্গল টঙ্গল হয়ে আছে, কিছু কিছু গাছ এখনো আছে, একটা বড়ই গাছ ছিল, সেখানে কিছু নারকেল গাছ আছে, আমাদের দুদিকে নারকেল গাছ অনেক হয়। বাড়িটা কেন্দ্রবিন্দুতে এবং তার চারি সাইডে অনেক ধরনের গাছপালা ছিল, অনেক ধরনের বলতে আম গাছ, বড়ই গাছ, এগুলো নর্মালি গ্রামের দিকে হয়ে থাকে, নদীর পাড়ে যেহেতু নারকেল গাছও ছিল অনেক। তো এভাবে চলার পরে আমি ভাবলাম যে বাড়িটার ভিতরে মানে মেইন যে বিল্ডিং বা মেইন যে বাসাটা সেখানে আমি ঢুকবো কিনা, ঘরটা সেখানে ঢুকবো কিনা। তবে ওই বিল্ডিং এর কাছে আমি পৌঁছানোর পরে দেখলাম হঠাৎ করে পিছন থেকে আমাকে একজন কেউ বলছে মেলি গন্টে যে আপনি ভাই এখানে কি করছেন। তো আমি পিছনে ফিরে দেখলাম, দেখলাম যে শাড়ি পরা অবস্থায়, আমার মনে আছে কালো শাড়ি, হ্যাঁ কালো শাড়ি পরা অবস্থায় একজন আমাকে বললেন যে আমি এখানে কি করছি। তো আমার মনে হলো হয়তো বা এখানকার কেউ হবেন। আমার বাড়িটা অনেক সুন্দর, তো অনেক পুরনো জমিদারের বাড়ির মতো দেখায়, কখনো আসেনি তো এখানে দেখতে আসলাম। বলে এই পুরাতন পুরাতন বাড়িতে আপনি কি দেখছেন, এখানে দেখার তো কিছু নাই। তখন আমি বললাম যে না, আমার একটু কৌতূহল ছিল তাই দেখলাম। বলছে যে এই বাড়ির পিছনে তো একটা পুকুর আছে, পুকুর ঘাটটা আরো সুন্দর, অনেক সুন্দর। তা আমি বললাম যে হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু আপনি এখানে কি করছেন? বলে আমি এখানে মাঝে মাঝে আসি, এখান থেকে আমার বের হতে ইচ্ছা করে কিন্তু অনেক সময় বের হতে পারি না। আমি বের হতে পারেন না কেন? বলে যে না অনেক সময় আসি আমি এখানে। তাহলে আচ্ছা, তো বলছেন যে আপনি কি আমার কথা ভাবছেন নাকি এখন ঘোরার কথা বাদ দিয়ে? তো আমি বললাম যে তা একটু, আপনাকে দেখে আমি একটু অবাক হয়েছি, আপনার কথা ভাবাটাই তো স্বাভাবিক। তখন আমাকে বললেন যে ঠিক আছে তাহলে পুকুর ঘাটটা দেখো। তো আমি বললাম যে ঠিক আছে চলেন দেখি। পুকুর ঘাটে গেলাম, বললো যে বসেন। আমি বললাম যে ঘাটে বসবো? অনেকদিনের ঘাট যদি শ্যাওলা থাকে স্যাঁচিতে থাকে পড়ে যাবে। বলছে না পড়বেন না, বসেন। তো বসলাম, বসার পরে মেয়েটা দেখি খিলখিল করে হাসছে। আমি বলছি হাসছেন কেন? তো বলছে যে না আমিও বসবো। তো বসলো, বসার পরে মেয়েটা পা পানির মধ্যে ভিজালো, আমি আর ভিজাইনি, আমি তার উপরে সিঁড়িতে বসছি, সে এখানে বসলো। দেখলাম যে মেয়েটার শাড়িও ভিজে গেল, পাটাও ভিতরে। তখন অন্ধকার হলেও যেহেতু একটু চাঁদের আলো অমাবস্যার কাছাকাছি বা এরকম ছিল, সরি পূর্ণিমার কাছাকাছি বা ছিল, তখন মনে হলো যে মেয়েটার পা আমি দেখতে পাচ্ছি। আমি তাকিয়ে দেখলাম হঠাৎ করে যে মেয়েটার পা আঙ্গুলগুলো সব পিছনের দিকে, মানে উল্টা, আমাদের যেমন পা তার থেকে সম্পূর্ণ উল্টা। আমি তো দেখে পুরো ভয় পেয়ে গেলাম। তখন মেয়েটা বুঝে ফেলছে যে আমি তাকে দেখে ফেলছি। সঙ্গে সঙ্গে সে আমাকে বললো, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে এখান থেকে নিয়ে যা বলে আমার হাতটা চেপে ধরল। এমন ভাবে হাতটা চেপে ধরলো দেখলাম তার চোখের মধ্যে আগুন জ্বলছে, মানে লাল আগুনের মতো মনে হচ্ছে। আমি ভয়ে শিহরিত হয়ে গেলাম। আমি বললাম যে আমি মা বাবা বলে চিৎকার করা শুরু করলাম, ওরে মা আমাকে বাঁচাও। সে যে আর্তনাদকে, মানে ওখানে শোনার তো কেউ ছিল না, আমার মনে হচ্ছে আমি এখন চলে যেতে পারি, আমার হাতটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এত গরম তার হাত। তো আমি দৌড় দিতে যাচ্ছি কিন্তু সে আমাকে ঠেসে ধরছে, বারবার ঠেসে টেনে ধরছে। অনেক শক্তি দিয়ে পুকুর পার থেকে একটু উঠেছি, উঠে আমি দৌড় দিব, তখন আমাকে জাপটে ধরলো, আমার গলা চেপে ধরলো মাটির সঙ্গে। আমি তার সঙ্গে অনেক যুদ্ধ করার চেষ্টা করছি কিন্তু ওরকম শক্তি বা ওরকম শক্তি বা ওরকম ক্ষমতা কোন মানুষের আছে কিনা আমার জানা নেই। হঠাৎ করে তার চেহারা যে সৌন্দর্য ছিল সেটাও চলে গেল। বড় বড় মনে হচ্ছে হাতের মধ্যে বড় বড় নখ, তাই দিয়ে আমার গলার মধ্যে চেপে ধরেছে, আমার বুকের উপর উঠে দাপড়ানো শুরু করছে, বলছে আমাকে এখান থেকে নিয়ে যা। তো আমি তো কথা বের করতে পারছি না, আমার শুধু মনে হচ্ছে আল্লাহকে ডাকছি যে কোনোভাবে এখান থেকে বেঁচে পারলে আর জীবনও এখানে ডুববো না। এই সময় এরকম করে যে কখন কতটা বেজে গেছে আমি বলতে পারবো না। অনেক ধরনের অনেক মানে অনেকক্ষণ ধরে তার সঙ্গে জোরাজোরি করেছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, এই বোধহয় আমার শেষ মুহূর্ত। এই সময় একটু কোনোভাবে তাকে ঠেলা দিয়ে আমি তার শরীরের উপর থেকে ফেলে আমি আবার দৌড় শুরু করলাম। দৌড় শুরু করে ওই বাড়ির গেট থেকে বের হয়েছি, দেখি সামনে আবার দাঁড়ানো, আমাকে জাপটে ধরলো, আবার জাপটে ধরলো, জাপটে ধরে এরপরে আমার আর কিছু মনে নেই। আমি সজোরে আঘাত খেলাম সেই গেটের সঙ্গে, গেটের সঙ্গে আঘাত পাওয়ার পরে আমার মনে হলো যে ফজর আজান দিচ্ছে, এটুকু শোনার অবস্থায় আমি বেহুশ হয়ে পড়ে থাকলাম। পড়ে থাকার পরে ফজর আজান হলো সকাল 10টার দিকে, আমি দেখি যে ওই যে কালী মূর্তিটা ছিল ওখানে আমি শুয়ে আছি, এবং আমার হাতে, আমার বুকে এবং আমার মাথায় এবং আমার গলার মধ্যে এত রকমের ব্যথা যে আমাকে পুরো এক মাস ধরে এই অবস্থার মধ্যে যেতে হয়েছে এবং ডাক্তারের চিকিৎসা নিতে হয়েছে, এবং আস্তে আস্তে সেই অবস্থা থেকে আমার রিকভারি করে শারীরিক অবস্থা উন্নতি করতে হয়েছে। তো এই ধরনের ঘটনা হওয়ার পরে আমি আমার বন্ধুদেরকে এবং আমার বাড়িতে যারা ছিলেন সবাইকে বলেছি যে শ্মশানঘাটে বা লাশকাটা ঘরে, ইভেন লাশকাটা ঘরের কাছেও সবাইকে যেতে বারণ করেছি। এরপরে অনেক ধরনের এই ধরনের ঘটনা ওই শ্মশানে ঘটেছে। আবার এখন আস্তে আস্তে অবস্থা উন্নতি হয়েছে, ওই মূর্তিটাও সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু শুধু আমি একা নেই, এই ধরনের ঘটনা আরো অনেক ঘটেছে ওই এলাকায়। ধন্যবাদ ভৌতিক ও সেনেরিও 90.8 FM কে।
যতক্ষণ পর্যন্ত রয়েছে হোপফুলি আপনি আমার সাথে রয়েছেন, এসএমএস করতে চাইলে অবশ্যই 2333 এই নাম্বারটা এসএমএস করতে হবে, আর লিখে এসএমএস নেম লিখছেন এন্ড দেন কথাবার্তা সেন্ড করুন 2323 নাম্বারটা। এমডি নবীন খান কামরাঙ্গীর চর থেকে, ভাইয়া শ্মশানের স্টোরিটা খুব বেশি ভালো লেগেছে কিন্তু একটু ভয় লেগেছে, কারণ ঘর অন্ধকার হয়ে রয়েছে। তামিম রয়েছেন কামরাঙ্গীর, কথাবার্তা সেন্ড করুন 2323 নাম্বারটা। এমডি নবীন খান কামরাঙ্গীর চর থেকে, ভাইয়া শ্মশানের স্টোরিটা খুব বেশি ভালো লেগেছে কিন্তু একটু ভয় লেগেছে, কারণ ঘর অন্ধকার হয়ে রয়েছে। তামিম রয়েছেন কামরাঙ্গীর কাঁচপুরা থেকে, ভাই ভৌতিক ইজ দ্য বেস্ট শো এমনটা আপনি বলেছেন। হৎসুন্দা থেকে আমাদেরকে একজন শুনছেন, এবং এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুকে রয়েছেন অনেকগুলো বন্ধু রয়েছেন যারা, তাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি এবং আমার সাথে পুরোটা সময় জুড়ে থাকবেন। যারা ফেসবুকে কমেন্ট করতে চান, ফেসবুকে কমেন্ট করতে চাইলে facebook.com/asianbritishএ ফেজে চলে যাবেন এবং সেখান থেকে কমেন্ট করবেন। স্টোরি যারা পাঠাতে চান, আজকে সেই মুহূর্তে যে স্টোরিটা শুনলাম এরকম স্টোরি যারা পাঠাতে চান, তারা সেই স্টোরিটা রেকর্ড করে ফেলুন এবং আমাদের ইমেইলে সেটি ইনবক্স করে দিন। ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক90.8@gmail.com। আরেকবার বলছি ভৌতিক 90.8 at the rate of gmail.com. ভৌতিক বানান হচ্ছে PHOUTIK. যদি রেকর্ড না করে অন্য কোনোভাবে পাঠাতে চান তাহলে অবশ্যই সেটার জন্য আপনার কাছে অপশন রয়েছে লিখে পাঠাবার অপশন, এবং লিখে ফেলুন তারপর সেটি পাঠিয়ে দিন ভৌতিকের ফ্যান পেজে ইনবক্স করে। ফারহান সামি বলছেন আমাদের সাথে সেন্ট্রাল রোড থেকে, আপনি আমাদেরকে শুনছেন। মাসুদ রয়েছেন আমাদের সাথে, তিনি নতুন ফ্রেন্ড এমনটাই জানিয়েছেন। সোহেল কেরানীগঞ্জ থেকে, শ্মশানের ঘটনাতে সেই সে আন্দাজ করে বলেছে এরকম কিছু আপনি বলেছেন, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট এন্ড হোপফুলি এরকম কিছু একটা হবে না। যারা এরকম আন্দাজের উপর ঘটনা লিখে পাঠান তাদেরকে বলবো যে অবশ্যই সেটা করবেন না, যদি লেটেস্ট স্টোরি হয়ে থাকে, সত্য ঘটনা হয়ে থাকে, তবেই সেই ঘটনাটা আমাদেরকে হয় রেকর্ড করুন কিংবা ইনবক্স করুন। বাট আজকবি কোনো ঘটনা না পাঠানোর অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে। এই মুহূর্তে facebook.com/asianmedia সেখানে অনেকে কমেন্ট করেছেন এবং ভৌতিকের ফ্যান পেজেও কমেন্ট করেছেন। কমেন্ট করবার জন্য অবশ্যই আপনাকে এশিয়ান রেডিওর ফ্যান পেজটি ব্যবহার করতে হবে, যেখান থেকে আমরা মূলত কমেন্ট নিচ্ছি আর স্টোরি শুনতে চাই। এবং এই স্টোরিটা একজন পাঠানো স্টোরি, আপনাদের ভেতর থেকে একজন জন নারীর, তিনি আমাদেরকে যত্ন নারার কেমন হচ্ছেন, একটু ভয়ঙ্কর হলে ভালো হতো এমনটা বলেছেন, এরকম মন্তব্য আপনি জানিয়েছেন। রয়েছেন আমাদের সাথে ইমে আকাশ, তিনি আমাদেরকে হাই জানিয়েছেন। ওয়েল, আর কোনো কথাবার্তা না, নেক্সট স্টোরিতে চলে যাচ্ছি। স্টোরি শুনে ফিরছি একটু পর। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান আশিক, সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার নাটুয়ার পাড়া থেকে বলছি। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। একদিন আমি ফুটবল খেলার জন্য আমাদের পাশের গ্রামে যাই। গ্রামটা ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। খেলা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তারপর পুরস্কার বিতরণ করতে রাতের আধার ঘনি এসেছিল। অতঃপর আমি বাড়ির দিকে হাঁটতে থাকি। বাড়ি ফেরার পথে ছিল একটি বাঁশবাগান, তার পাশে ছিল একটি শ্মশান ঘাট, সেখানে হিন্দু মরা পোড়ানো হয়। আমি যখন শ্মশানটির কাছে আসি তখন আমার মনে হতে লাগলো যে কেউ আমাকে ফলো করছে। আমি ছিলাম একা। সেই শ্মশান নিয়ে অনেক কথা প্রচলিত, সেখানে নাকি অশুভ আত্মা ও জোনার থাকে। আমি একটু এগোতেই হঠাৎ প্রকণ্ড জোরে হাসির শব্দ শুনতে পাই। শব্দটা আসছিল শ্মশানের দিক থেকে। আমি তাকাতেই দেখি লাল কাপড় পরিহিত একটা মহিলা আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে হাসছে। তার চোখে চোখ পড়তে এসে অশরীর ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। তা দেখে আমি আর সহ্য করতে পারলাম না, বাড়ির দিকে দৌড়াতে থাকি। প্রায় 15 মিনিট একটানা দৌড়াই। অবশেষে একটি লোকের সাথে দেখা হয়। আমি তাকে সব খুলে বলি। লোকটি আমাকে বাড়ি পৌঁছে দেয়। পরে জানতে পারি আগের দিন সেখানে একটি মহিলার লাশ পোড়ানো হয়েছে। স্টোরি আমরা শুনে ফেললাম। এই মুহূর্তে নেক্সট স্টোরিতে চলে যাবো এবং এই ঘটনার পরপর কিন্তু আপনার এসএমএস গুলো নিয়ে ফিরবো। সো হোপফুলি আপনি আমাকে লিখছেন দুই তিনের নাম্বারটা একবার লিখবার আগে অবশ্যই সেলফোনের মেসেজ অপশানে গিয়ে আপনাকে প্রথমেই লিখে ফেলতে হবে এ আর স্পেস আপনার নেম লোকেশন এন্ড দেন আপনার কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বার চায়। সো হিয়ার উই গো ফর দ্য নেক্সট স্টোরি। আসসালামু আলাইকুম ভাইয়া, নারায়ণগঞ্জ থেকে বলছি। ঘটনার শুরু আজ থেকে 4 বছর আগে এক রাতে। আমি সিলেটের ওসমানী মেডিকেল একটি সেমিনার শেষ করে নিজেই ড্রাইভ করে ফিরছিলাম ঢাকায়। সাধারণত আমার পাজিরোটা আমার খুব প্রিয় হওয়াতে আমি কাউকে ড্রাইভার রাখিনি। সেদিনও আমি নিজেই চালিয়ে দিয়ে আসছিলাম ঢাকার উদ্দেশ্যে। পথে খানিকটা ঘুম খুব আসলেও মনটা সতেজ ছিল, কারণ সেই সেমিনারে আমি আমার গবেষণার জন্য পেয়েছি প্রচুর হাততালি। সাংবাদিক ফটাফট ছবি তুলে নিয়েছিল আমার। পরদিন পত্রিকায় আমার ছবি সহ লিড নিউজও হবার কথা ছিল এবং হয়েছিল তাই। আমি একটা বিশেষ হার্ট সার্জারি আবিষ্কার করেছিলাম, যেটা আজ পৃথিবীর সব দেশে দেশে রোগীদের জীবন বাঁচাচ্ছে, মানুষকে স্বপ্ন দেখাচ্ছে নতুন জীবনের। সেমিনারের সফলতা তাই জুড়ে ছিল আমার মনে প্রাণে। রাস্তায় যেতে যেতে সেদিন আমি গান শুনছিলাম, গানের তালে তালে ধীর গতিতে গাড়ি চালাই আমি। বেশি গতি আমি কখনোই তুলি না, সেদিনও 50-এর কাছাকাছি গতিতে গাড়ি চালাচ্ছিলাম। সিলেট থেকে রওনা দিয়ে উজানভাটি এলাকার কাছাকাছি আসতেই হঠাৎ করে আমার সামনে এক সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ লোক এসে দাঁড়ায়। রাত তখন প্রায় 2টো। এই সময় রাস্তায় হাইওয়ের গাড়িগুলো ছাড়া কোনো যানবাহনও ছিল না। হঠাৎ করে আমার সামনে কোত্থেকে একটা লোক এসে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই আমি ওই লোকটাকে বাঁচাতে গিয়েও পারলাম না। সোজা সেই লোকের উপর দিয়ে গাড়ি চালাতে বাধ্য হলাম, আর সেখানেই গাড়ির সামনের অংশে বাড়ি খেয়ে লোকটা ছিটকে পড়ল হাত পাঁচেক দূরে। আমি হার্টব্রেক কষে সেই বৃদ্ধের কাছে ছুটে গেলাম, কিন্তু ততক্ষণে সব শেষ। মাথার কাছটায় আঘাতে মৃত্যুবরণ। আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট করিনি, সেটাই ছিল আমার প্রথম অ্যাক্সিডেন্ট। আমি দিশেহারা হয়ে যাই, কিভাবে কি করব বুঝে উঠতে না পেরে কিছুক্ষণ ঝিম মেরে থাকলাম সেখানেই। তারপর বৃদ্ধকে গাড়িতে তুললাম, পাশে বসিয়ে আবার ড্রাইভ করলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছে সোজা মেডিকেলে নিয়ে গেলাম লাশটাকে। সেখানে গিয়েই পুলিশকে জানানো হল। পুলিশ এসে আমার কাছ থেকে জবানবন্দি নিয়ে লাশটা থানায় নিয়ে গেল। আমি প্রথমে ঠিক করেছিলাম পুলিশকে সব খুলে বলবো, কিন্তু পরে কি ভেবে যেন আমি মিথ্যা বলি। পুলিশও আমার কথাগুলো কোন রকম সন্দেহ ছাড়াই বিশ্বাস করে। নিজের কাছে আমি কিছুটা অপরাধী বোধ করতে থাকি। নিজের ইমেজ বাঁচাতে এই মিথ্যেটা আমাকে বলতে হয়েছে। তারপর কেটে গেছে অনেকগুলো মাস। আমি আমার আবিষ্কৃত প্যারাসার্জারি সিস্টেমের জন্য অনেকগুলো পুরস্কারও পাই। খ্যাতি আর অর্থ দুটোই এসে ধরা দেয় আমাকে।
ধীরে ধীরে নিজের উপর আত্মবিশ্বাসও বেড়ে চলে আমার। নিজেকে কিছুটা ঈশ্বরের সমপর্যায়ের ভাবতে থাকি। এর জন্য মিডিয়াও কম দায়ী নয়। খবরের পাতায় কারো না কারো জীবন বাঁচানোর জন্য আমি উঠে আসতে থাকি নিয়মিতভাবে। ধীরে ধীরে আমি অনেক অনেক বেশি অহংকারে হয়ে উঠি। কাউকেই পরোয়া না করার একটা ভাব চলে আসে আমার মাঝে। মানুষকে আমি মনে করতে শুরু করি হাতের পুতুল। আমি চাইলেই যে কোনো মৃত্যু পথযাত্রীর জীবন বাঁচিয়ে দিতে পারতাম। এই জন্য আমার কাছে ছুটে আসতে লাগলো হাজারো মানুষ। এই যশ আর খ্যাতি যখন তুঙ্গে, তখন আমার কাছেই রোগী হয়ে আসেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। আমি বাকি সবার মতো ওনাকেও আশ্বস্ত করেছিলাম যে ওনার কিছুই হবে না। যেদিন ওনার অপারেশন, সেদিন আমি আরো দুটো হার্ট অপারেশন করে ফেলেছিলাম, তাই কিছুটা ক্লান্তি ছিল। একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপারেশনগুলো করতে হয়, ক্লান্তি ভর করে সহজেই। আমি ক্লান্ত থাকলেও মনে মনে পুলকিত ছিলাম, কারণ এরপরেই আমি একজন বড় মাপের রাজনীতিবিদের অপারেশন করব। ওনাকে যখন অজ্ঞান করা হল, তখন আমি নিজের কাস্টিং পড়ছি। জুনিয়র ডাক্তারদেরকে দিয়ে এগুলো করাই আমি। আমি শুধু গিয়ে কাটাকাটির কাজটা করি। সেদিনও জুনিয়র তিনজন ডাক্তার মিলে সব প্রয়োজনীয় ব্যবস্থা সেরে আমাকে কল দিল। আমি গেলাম আর কি শুরু করলাম অপারেশন। ওপেন হার্ট সার্জারি ছিল সেটা। আমি যখন সব কেটে কুটে মাত্র হার্টটাকে দেখতে লাগলাম, এমন সময় আমার চোখ গেল ওটি রুমের পাম কোনায়। সেখানে আমার দিকে তাকিয়ে বসে আছে সেই বৃদ্ধ। আমি দেখি চোখের পলক ফেলতেই দেখি উনি নেই। হ্যালুসিনেশন মনে করে আবার অপারেশন শুরু করলাম। যার অপারেশন করছিলাম তার হার্টের নিলয়ে এর দুটো শিরা চর্বি জমেছিল। আমি সেগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ করে কানের কাছে একটা কাশির শব্দ শুনলাম। প্রথমে পাত্তা দিলাম না, কারণ এখানে কোনো ভুল হলেই রোগী মারা যাবে। আমার কোন রকম ভুলের কারণে এত বড় মানুষটার মৃত্যু হবে ভেবে আমি আবারও পুনরায় কাজে মনোযোগ দিলাম। কিন্তু আবার কাশির শব্দ আসল। কাশিটা আসছিল বাম দিক থেকে। আমি বামে মাথা ঘুরিয়ে দেখি বৃদ্ধ হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। আমি ঠোঁট নাড়ার আগেই বলে উঠল, বাবাজি তুমি তো ওনাকে বাঁচাতে পারবা না। আমি অবাক হয়ে গেলাম। আমি আকাশ পাতাল চিন্তা করে চলেছি, একজন মৃত মানুষ কিভাবে আমার পাশে এসে দাঁড়াতে পারে সেটাই মাথায় আসছিল না। আমি কোনো উত্তর দেওয়ার আগেই সেই লোকটি বলল, কি বুঝতে পারছো না তো? শোনো, আমি জানি তুমি অনেক চেষ্টা করবে ওনাকে বাঁচানোর জন্য, কিন্তু পারবে না বলেই আবার হেসে দিল সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ। আমি বিহ্বল হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। কি বলবো বুঝতে পারছি না। ওনাকে কি বলবো বুঝতে বুঝতে কাটিয়ে দিলাম 5 সেকেন্ড। তারপর আবার মনোযোগ দিলাম অপারেশনে। রোগের অপারেশন সাকসেস হল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। সেলাই করে দিয়ে শেষবার ড্রেস করতে দিয়ে আমি মাস্ক খুলতে যাব, এমন সময় হঠাৎ করে রোগীর পালস রেট বেড়ে গেল। মেশিনগুলো যেন চিৎকার শুরু করে দিয়েছে। হঠাৎ করে বুকের ভেতর থপ থপ করা শুরু করল। আমি তাড়াতাড়ি গিয়ে রোগীর প্রেশার দেখলাম, বেড়েই চলেছে প্রেশার। আমি কয়েকজন ডাক্তারকে বললাম প্রেশার ইঞ্জেকশন দিতে। ওরা সেটা দিতেই প্রেশার টান হওয়া শুরু করল। কিন্তু আবারও বিপত্তি
এবার প্রেশার কমতে লাগল। আমি আবার টেনশনে পড়ে গেলাম, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারলাম না। রোগীর হার্টবিট ভয়ানকভাবে কমতে কমতে একেবারে শূন্য হয়ে গেল নিমেষে। এবং আমি তাকে দেখি, যার অপারেশন করছিলাম তিনি আর নেই, যার অপারেশন করছিলাম তিনি আর নেই। আরেকটা স্টোরি আমরা শুনে আসলাম ঠিকই মুহূর্তে, সেকেন্ড স্টোরি। ঠিক সেকেন্ড স্টোরি সেই সেগমেন্টের যে সেগমেন্টে বিভিন্ন শ্রোতারা গল্প রেকর্ড করে পাঠিয়ে থাকেন, সেকেন্ড স্টোরিটা আমরা শুনবো। এবং তারপর আরো বেশ দুটো স্টোরি রয়েছে, তারপরেই আজকের মতো ভৌতিক শেষ হবে। যারা SMS এবং ফেসবুক মাধ্যমে আমাদের সাথে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। পুরোটা সময় জুড়ে পাশে থাকুন, ভৌতিকের সাথেই থাকুন, আর SMS করুন 23 23 এই নাম্বারটা SMS করতে চাইলে সেলফোন মেসেজ অপশনে সবার আগে চলে যাবেন, দেখে ফেলবেন আর স্পেস নেম লোকেশন দেন, আপনার কথাবার্তা লিখে সেন্ড করবেন 2333 এই নাম্বারটায়। আর যদি ফেসবুকে জয়েন করতে চান, facebook.com/ভৌতিক90.8 facebook.com/ইসেনবেটু, সেই ঠিকানায় গল্প লিখে পাঠাবার জন্য কিন্তু একটাই মাধ্যম, সেটা হচ্ছে ভৌতিকের ফ্যান পেজ। ভৌতিকের ফ্যান পেজে আপনাকে গল্প ইনবক্স করে দেন পাঠাতে হবে। তামিম বলছেন যে হাউ উই ক্যান বি সেফ ফ্রম দ্য ভাইরাল গেম টু গেটিং অ্যাটেনশন বাই উইথ সোশ্যাল অ্যাক্টিভিটিস লাইক, আপনি আপনার ফ্যামিলির সাথে টাইম কাটাতে পারেন, ফ্রেন্ডসদের সাথে টাইম কাটাতে পারেন, খেলাধুলো করতে পারেন, ডেফিনেটলি ডিপ্রেশন থেকে দূরে থাকুন। আমার মনে হয় ধর্মকর্ম সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আব্দুল বেজ কবি নজরুল হল তেজগাঁও থেকে তিনি বলছেন যে খুব কষ্ট পেলাম। রাহাত হাসপেন হাসনাবাদ থেকে তিনি বলছেন ডায়লগ ফতেক সুলতান ঢাকা থেকে, অসাধারণ ঘটনা ছিল, ভালো লেগেছে, এরকম ঘটনা শুনতে চাই আরো, থ্যাংকস। ইউসুফ টেমরা থেকে ব্যাকগ্রাউন্ড পেয়েছি, ইজ অসাম, নাইস স্টোরি, নাইস ভয়েস, অ্যান্ড থ্যাংক ইউ। এশিয়ান মিডিয়া তানভীর নিকুঞ্জ থেকে বলছেন ঢাকা, অল স্টোরিজ আর গ্রেট, অল স্টোরিজ আর গ্রেট, এই কথাটা একেবারে ঠিক না, কিছু স্টোরি রয়েছে একেবারেই নর্দমায় ফেলে দেওয়ার মতো, কিছু স্টোরি রয়েছে যেটাকে পালঙ্কিত তুলে রাখার মতো। সো সব মিলেই আমরা এগিয়ে যাবো হোপফুলি। রাহিম হোসেন রিমন বলছেন ভাই অনেক ভয় পাচ্ছি, আরো ভয় পেতে চাই। যত্না নারায়ণগঞ্জ থেকে ইন্দিরা রয়েছেন আমাদের সাথে, রয়েছেন সুমন তুলসীপুর থেকে ভাইয়া, ধনবাড়ি নবাববাড়ি গাউছিয়া কি আমার বাড়ির কাছে কিনা আমাটা আপনি জানিয়েছেন, ওকে বুঝতে পারলাম, রয়েছেন আমাদের সাথে মাসুম আলম DOHS ফার্স্ট টাইম লিসেনিং ভৌতিক FM, অনেক ভয় লাগছে, মনং ঘটনাগুলো খুব বেশি ভয়ঙ্কর। নয়ন বলছেন ভাই আমাকে ভয় লেগেছে, রব্বি তিনি আমার সাথে রয়েছেন, মুন্না খান টঙ্গি থেকে আমার খুব ভয় পাচ্ছেন, থ্যাংক ইউ ভৌতিক 90.8 এমন তো হবে। এই মুহূর্তে কনক চলে যাচ্ছে নেক্সট স্টোরিতে, আপনি আপনার কথাবার্তাগুলো লিখতে চলে আসেন, মেসেজ অপশনে যান, লিখে ফেলুন আর স্পেস নেম লোকেশন অ্যান্ড দেন কথাবার্তা সেন্ড করুন 2323 এই নাম্বারে।
আসসালামু আলাইকুম, আমি ফাহিম রায়হান, কেমন আছেন? আশা করি ভালোই থাকবেন। আবার অনেকে আছেন যে চিন্তা ভাবনায় প্রায় শেষ, অনেকের সাথে ঘটে যাচ্ছে অলৌকিক কিছু ঘটনা, এরকমই ঘটেছিল আমার এক দাদার সঙ্গে, আপন দাদা, আপন দাদার বাবা মানে আমার বড় দাদা, আমাদের পুরো ফ্যামিলি সবাই ডাক্তার, কেউ ডেন্টিস্ট, কেউ বা MBBS বিভিন্ন, মানে সবাই ডাক্তার এক এক প্রফেশনে। আমার বাবা মারা গেছেন, তার জন্য সবাই দোয়া করবেন, তিনিও ডাক্তারই ছিলেন। আমাদের ফ্যামিলির বেশিরভাগই ডাক্তার আর কম ভাগ ইঞ্জিনিয়ার, ধরতে গেলে সবাই ডাক্তার। তো ঘটনায় আসি। ঘটনাটি ঘটেছিল আমার বড় দাদার সাথে। তিনি হসপিটালে চাকরি পাওয়ার কারণে তাকে একটা রুমে থাকতে দেওয়া হয় যেটা হসপিটালে, আর সেটা থেকে সেটা একটা জানালা ছিল সাইডে, ওটা থেকে মর্গ মানে মর্গ স্পষ্ট দেখা যায়। তো যখন গভীর রাত তখন তো আমার দাদা কেন জানি একটা আওয়াজে ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভেঙে তিনি জানালা দিয়ে দেখলো যে তিনজন লোক আমার দাদার কাছে এসেছে। এসে বলছে যে তার একটা বাচ্চা চিকিৎসা করানো লাগবে, অনেক অসুস্থ, প্রায় মুমূর্ষু অবস্থা। আমার দাদা এটা শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন। উঠে তাকে বলা হলো যে আমাদের পিছে পিছে আসার। তো আমার দাদা অবাক হয়ে লক্ষ্য করলেন যে তারা মর্গের দিকে যাচ্ছে, এবং গিয়ে একটা সিটের সামনে দাঁড়ালো। দেখলো যে ওখানে একটা শিশুকে বসানো অবস্থায় শিশুরা আছে, সেটা কান্না করছে এবং কিছুক্ষণ থেমে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আবার কান্না করছে, আবার কিছুক্ষণ থেমে চোখ দুটোকে এক দৃষ্টিতে আমার দাদার দিকে চেয়ে আছে। তো ওই মহিলারা বললেন যে এ অনেক অসুস্থ। তো আমার দাদা ওকে চেক আপ টেক আপ করে দেখলো যে সত্যি অসুস্থ। তো ওই মহিলাকে বললেন এত রাতে আপনি ওষুধ কই পাবেন, একটু দেখে আসেন কোথাও ওষুধের দোকান খোলা কিনা। মহিলা এই যে ওষুধের জন্য গেল, প্রায় দেড় ঘন্টা চলে গেল, মহিলা আসলো না। ওই দিক দিয়ে আমার দাদা হালকা হালকা ভয় লাগতে লাগলো, কারণ ওই বাচ্চাটার চোখটা যতই সময় যাচ্ছে একদম লাল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখলো যে পুরো লাল তার চোখ। এটা দেখে আমার দাদা দৌড়াতে চাইলো কিন্তু পারলো না। পিছন থেকে একটা হাত আমার দাদার হাতটা ধরে ফেললো, এবং তিনি পরক্ষণে পিছনের দিকে ফিরে লক্ষ্য করলেন যে ওই বাচ্চা শিশুটা দাদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং চোখ দুটো পুরো লাল। এটা দেখে আমার দাদা অনেক ভয় পেয়ে যায়, এবং দাদা অনেক জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, এবং পরদিন সবাই আসে দাদাকে দেখতে দাদার এই অবস্থা। তবে ওখানে কোনো শিশু বা মহিলা কেউই ছিল না। তো সবাই লক্ষ্য করে যে আমার দাদার হাতে একটা কালো দাগ বসানো, মনে হয় কি অনেক জোরে চাপ দিয়ে ধরলে যেমন এরকম। তো আমার দাদা এই ঘটনা সবার কাছে খুলে বলে। সবাই হাতে দাগ দেখে কেউ কেউ বিশ্বাস করে, আবার কেউ কেউ করে না। তারপর থেকে আমার দাদা আর কোনো রাতে হসপিটালে থাকেনি। তারপর থেকে হসপিটালে আসতে আমার দাদা ভয় পেত। এই ছিল ঘটনা, আশা করি ভালো লাগবে, ভালো থাকবেন, শুভকামনা রইল।
রেকর্ডের আরেকটা ঘটনা আমরা শুনে আসলাম। এরকম ঘটনা আপনার কাছে যদি থেকে থাকে তাহলে সেটা রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন, এবং সেটার জন্য যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেস হচ্ছে photik90.8@gmail.com। ভেরি সিম্পল ওয়ে ঘর থেকে নিজের ভয়েসকে রেডিওতে শোনার একটা অনুভূতি রয়েছে, একটা বিষয় রয়েছে, এন্ড আই হোপ আপনারা সেটা বুঝতে পারেন। সো আমাদেরকে ঘটনা রেকর্ড করে পাঠিয়ে দিন ভৌতিকের ইমেল অ্যাড্রেসে, যার ইমেল অ্যাড্রেসটির বানানটি হচ্ছে PHOUTIK। আরেকবার বলছি PHOUTIK। SMS ইমোটে করতে চাইলে এআরডিকে স্পেস নেম লোকেশন তারপর কথাবার্তা 2323 নাম্বারটা এখন খোলা রয়েছে, যে নাম্বারে আপনি SMS করবেন। শাওন রোহিতপুর কেরানীগঞ্জ থেকে, আমার খুব ভয় লাগছে না, আই লাভ ইউ ভৌতিক। রয়েছেন আমাদের সাথে ফাহাদ কেরানীগঞ্জ থেকে, ভালো লাগছে শুনতে। ইমা এবং আকাশ তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন যে নাইস ঘটনা। রুবেল বনশ্রী থেকে, ভাইয়া ভৌতিক মঙ্গলবার দেওয়া যায় কিনা, নো এটা এটা একটা অফিসিয়াল ডিসিশন, সো যখন হচ্ছে তখনটাই শোনার চেষ্টা করি। সুমন ধনবাড়ি থেকে, তুলসীপাড় থেকে আমাদেরকে SMS করেছেন, এবং এখন অনেকগুলো বন্ধু আমাদেরকে SMS করছেন। পপ্পু রয়েছেন আমাদের সাথে মেহেরপুর থেকে, নাইস এক্সপেরিয়েন্স স্টোরি। আব্দুল বোস কবি নজরুল হল তেজগাঁও
থেকে তিনি বলছেন যে ভালো লাগলো রয়েছেন আমাদের সাথে। হিমেল তিনি আমাদেরকে হাই জানিয়েছেন। ইয়াসমিন আর ইয়াসিন তিনি আমাদেরকে বলছেন যে তুই ভাই বোন শনি রাখা থেকে অনেকদিন পর শুনছি। খান সাহেব রয়েছেন, সোহাগ খান বলছি ভাইয়া স্টোরি শুনতে খুব ভয় পেয়েছি এমনটাই তিনি জানিয়েছেন। সো রাইট নাও চলে যাচ্ছেন নেক্সট স্টোরিতে এবং এরপর আর একটা স্টোরি করেই অন এয়ার করে আমরা আজকের মতো শেষ করবো। সো হিয়ার উই গো।
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইমরান হোসেন ইমন, রাজবাড়ী জেলার বেনীনগর গ্রাম থেকে লিখছি। ঘটনাটি আমার বাবার মুখ থেকে শোনা। বাবার নাম ছিল রুবেল। ঘটনাটি আমি তার ভাষায় বলছি। 2014 সাল আমাদের পাশের গ্রামের মহাদেবপুর স্কুলে কনসার্ট চলছিল। স্কুলটা ছিল পদ্মা নদীর এক পাশে। সেদিন ছিল শুক্রবার। কনসার্ট শুরু হয় রাত 8টায়। আমি আমাদের গ্রাম থেকে 7:15 দিকে কনসার্ট দেখার জন্য রওনা দেই। যথারীতি 40 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাই। রাত 8টায় কনসার্ট শুরু হল। কনসার্ট দেখতে দেখতে প্রায় 11:30 মতো বেজে যায়। কনসার্ট শেষ করে একটা দোকান থেকে 1 কেজি জিলাপি নিয়ে পদ্মা নদীর পাশ দিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দেই। যথারীতি হাঁটা শুরু করলাম। কিছুদূর যাওয়ার পর দেখলাম যে একটা উলঙ্গ বাচ্চা আমাকে পেছন থেকে ডাকছে আর বলছে আমাকে একটা জিলাপি দিয়ে যান। আমি তখন তাকে একটা জিলাপি দিলাম। তারপর সেই উলঙ্গ বাচ্চাটাকে বললাম যে এত রাতে এখানে তুমি একা কেন। তখন সে কিছুই বলল না। তারপর আবারও হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আবার দেখলাম যে সেই উলঙ্গ ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন সে আবারও বলছে আমাকে জিলাপি দিয়ে যান। আমি বললাম তুমি এখানে কিভাবে আসলে, তোমাকে তো পেছনে ফেলে আসলাম। তখন সে কোনো কথাই বলল না, শুধু বলল আমাকে সব জিলাপি দিয়ে দে। ওই উলঙ্গ ছেলেটা আমার সাথে 2 কোটি কথা বলায় আমি অনেক ভয় পেয়ে গেলাম। তখন আমি বললাম যে আমি তোমাকে একটা জিলাপিও দিব না। তখন সেই উলঙ্গ বাচ্চাটা বলল জিলাপি না দিলে আমি আমার ভাই বোনদের ডেকে নিয়ে আসব। আমি বললাম তুই যা পারিস কর। তখন দেখলাম যে ওই উলঙ্গ বাচ্চার সাথে আরো অনেক উলঙ্গ বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে আছে। সেই বাচ্চাগুলো বলছে আমাদেরকে জিলাপি দিয়ে যা। এটা দেখার পর আমি তখন সব জিলাপি ফেলে দিয়ে বেনীনগর বাবলুর দোকানের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর তারা আমাকে মাথায় পানি দিয়ে সুস্থ করে তোলে। তাদের সব ঘটনা খুলে বলি। এরপর তারা আমাকে বাড়িতে এগিয়ে দিয়ে যায়। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা।
হসপিটালের ঘটনাটা খুব বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। ভৌতিক এফ এম রয়েছেন আমাদের সাথে। মুরান রাতে ঘুমাতে পারবো না এমনটা আপনি জানিয়েছেন। পাপ্পু সহ অনেকগুলো বন্ধু এস এম এস করছেন আমাদেরকে। আপনি করতে চাইলে আর লিখে স্পেস নেম লোকেশন অ্যান্ড দেন কথাবার্তা লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। সৌরভ জয়পুর হাট থেকে বলছেন ভাই আপনার স্টোরি বলার স্টাইলটা অনেক বেশি চোস লাগে। কালকে অ্যাডমিশন অ্যাডমিশন ওয়েল অ্যাডমিশন ওকে মেক শিওর ইউ আর রাইটিং দ্যাট
এক্সাক্ট স্পেলিং রয়েছেন আমাদের সাথে। হাউ ইউ, আম হিমাল, ফাইন, খুব বেশি ভালো আছি। সো নাও এই মুহূর্তে আমাদেরকে নবীন খান কামরাঙ্গীর চর থেকে বলছেন, ভাইয়া আমার ঘুম বের হয়ে গেছে এমনটা বলেছেন। সৌরভ ফার্ম গেট থেকে স্টোরি বলার স্টোরিটা খুব বেশি ভালো লেগেছে আপনার কাছে। রয়েছেন আমার কাছে অনেকগুলো বন্ধু, এই মুহূর্তে যেটা করতে চাই সেটা হচ্ছে নেক্সট স্টোরি অ্যান্ড দ্য লাস্ট স্টোরি, যেটা আমরা শুনবো এবং শোনার পর পরই কিন্তু আমরা ব্যাক এসে আপনার SMS গুলো নিব। সো আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি সালমান ফার্সি বাগমারা রাজবাড়ি থেকে বলছি। আমি ভৌতিকের একজন নিয়মিত শ্রোতা। যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার দাদু ছিলেন একজন গ্রাম সর্দার। অনেক পর তাতে অনেক প্যারানর্মাল ঘটনার সম্মুখীন হতে হয়েছে। একদিনকার ঘটনা, তিনি বাজারে গিয়েছিলেন। বাজার ছিল আমাদের গ্রাম থেকে 2 মাইল দূরে। বাজারে যেতে হলে একটা রাস্তা দিয়ে যেতে হয়। এই রাস্তার মাঝে ছিল একটা অনেক পুরাতন শাতিন গাছ। এই গাছের কাছে অনেক মানুষ ভয় পেয়েছে। যাই হোক, দাদু বাজার করতে করতে প্রায় 10টা বেজে যায়। দাদু বাজার করে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে আসছিলেন, কারণ গ্রামে রাত 10টার সময় মানে সবাই ঘুমিয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে তিনি ওই শাতিন গাছের কাছে চলে আসেন। গাছের কাছে আসতেই তার কানে কান্নার আওয়াজ আসে। দাদু মনে করে, এই সময় এখানে কে কান্না করছে, এদিক ওদিক দেখতে লাগলেন। এরপর তিনি দেখলেন ওই গাছের কোনায় একটা বাচ্চা কাঁদছে। বাচ্চাটা দেখতে অনেক সুন্দর। তিনি মনে করেন হয়তো পাশে কিছু দূর আগে একটা বাড়ি আছে, সেই বাড়ির বাচ্চা এটা। এই ভেবে তিনি বাচ্চাকে কোলে নিয়ে পাশের বাড়ির দিকে রওনা হলেন। কিছুদূর যাবার পর দাদু উপলব্ধি করলেন যে বাচ্চাটা স্বাভাবিক থেকে অনেক অনেক ভারী আর গা থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে। এ দেখে দাদু বাচ্চাটার দিকে তাকান। দেখে বাচ্চাটা অনেক কালো, কুচ্ছিত দেখতে, আর গা থেকে পচা গন্ধ বের হচ্ছে। দাদু যেখান থেকে বাচ্চাটা নিয়ে এসেছিল তার পাশ সেখানে আছে লম্বা হয়ে। এই দেখে দাদু অনেক জোরে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। তারপর পাশে যে বাড়িটা ছিল তারা দাদুর চিৎকার শুনে এসে দেখেন যে দাদু অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাকে তারা তাদের বাড়িতে নিয়ে যায়। তারপর সকালে দাদুর জ্ঞান ফেরে। দাদুর জ্ঞান ফেরলে দাদু সবাইকে ওই গাছ নিয়ে ঘটনাটা শেয়ার করে।
www.facebook.com/asianradio সেই ঠিকানায়, এবং সেখানটায় লিখবেন, এবং সেই সাথে সাথে দেখবেন আমাদের প্রতীকের ফ্যান পেজে, যার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/প্রতীক90.8। রেকর্ড করে পাঠাতে চাইলে প্রতীক90.8@gmail.com। ফাহিম হাজিগঞ্জ থেকে, মাসুম আলম ডিএইচএস থেকে, ইউসুফ ডেমরা থেকে, কোনো কিছু হরর মুভির নাম, নট টুডে আনাদার, তাবাসুম রয়েছেন আমাদের সাথে, ভৌতিক শুনছেন, আমার ছোট ভাই তামিম ঘুমাচ্ছে, ফাহাদ রয়েছেন আমাদের সাথে রূপগঞ্জ থেকে, নাসমুল সহ অনেকগুলো বন্ধু ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যাদের এসএমএস করতে পারেনি তাদেরকেও দুঃখিত বলে গেছি। হোপফুলি নেক্সট টাইম হয়তো বা হতে পুরো ফেলবো আপনার SMS। সো আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি থাকবেন সাবধানে, সেই প্রত্যাশায় বিদায়।
exclusively on FusionBD.com.